রহম তেরি মেঘমালা আর চারিদিক নূর রমজা খোদার দয়াই হয়ে গেছে মাগফিরা তেরি সামা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সলাত ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সলাত ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি ট্রান্সমিশন নিয়ে যার নাম রহমতপূর্ণ রমজান। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং দেখতে দেখতে মাগফিরাতের দশক শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এটাও শেষ হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে মাগফিরাতের দশকে সবাইকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আসুন দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনি। প্রতিদিনই কোনো না কোনো দরুদে পাকের ফজিলত আমাদের শোনার সৌভাগ্য হয়। আসুন আজকে একটি দরুদে পাক আপনাদের সামনে পেশ করি। হযরত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠের একটি বরকত হচ্ছে যে জান্নাতের চারদিকে অবস্থানরত ফেরেশতারা যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করে তখন জান্নাত প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, দরুদে পাকের বরকত জান্নাত প্রশস্ত হয়ে যায়। তো আমাদের উচিত আমরাও যাতে দরুদ বেশি পরিমাণে পড়ি, এর ফলে যাতে আমাদেরও কবর প্রশস্ত হয়ে যায়, আমরাও যাতে জান্নাতে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য আমাদের নসিব হয়ে যায়, বাস দরুদে পাক পড়া উচিত। আল্লাহ করিম আমাদের সবাইকে সদা সর্বদা দরুদ পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়েছি তা হলো যাকাত আদায় করার সওয়াব এবং না আদায় করার ক্ষতি। তো যাকাত, এটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, যাদের উপর যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং তা যদি এক বছর পূর্ণ হয়ে যায় তার উপর যাকাত ফরজ হয়ে যায়। তো নিসাব পরিমাণ সম্পদ কতটুকু সেটাও আমাদের জানা জরুরি, আর এই বছর নিসাব পরিমাণ সম্পদ কতটুকু এটাও কোনো ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া উচিত। আর যেহেতু যাকাত এটা একটি ফরজ, অর্থাৎ যার উপর ফরজ হবে তার জন্য এটা ফরজ ইবাদত, ফরজ কাজ, তো এটা আদায় করা আবশ্যক। এর মধ্যে যদি কেউ অবহেলা করে থাকে তাহলে তার জন্য শাস্তি রয়েছে। আর যে এটা খুশি বনে নিজের সম্পদ থেকে যাকাত বের করে করে যাকাত নিতে পারবে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিবে, তাহলে সে বড়ই সওয়াবের অধিকারী হবে। তো যাকাত কখন থেকে ফরজ হয়েছে এবং যাকাত দেওয়ার মতো মন মানসিকতা কোন কোন বুজুর্গানের দিন এটার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন, তো সে সম্পর্কে ইনশাল্লাহ শুনবো। এ ব্যাপারে বুজুর্গানের দিনদের পদ্ধতি কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কী বলেছেন, কোরআন ও হাদিস থেকেও আমরা শুনবো। তো আমাদের সাথেই যুক্ত থাকুন। আজকে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সৈয়দ ইকরাম ভাই, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ,
মাশা আল্লাহুল করিম, আপনাকে মোবারকবাদ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অপর এক মোবালিক কিছুক্ষণ পর আমাদের সাথে যুক্ত হবেন এবং নাত খা হিসেবে আমাদের ইকবাল ভাইও আছেন। ইকবাল ভাই কেমন আছেন? মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আপনাকেও মোবারকবাদ। তো অনুষ্ঠানের মধ্যে আমরা হামদে বারী তালা নাতে মুস্তফা এবং আপনাদের রিকোয়েস্টেড যে কালামগুলো থাকে সেগুলো আমরা অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করবো। আসুন দেরি না করে একটি হামদে বারী তালা আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয়ের দিকে অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। হাবিব فصحا عرب کے بڑے بڑے یا رسول اللہ تیرے آگ یوں ہے دبے لچھے فصحا عرب کے بڑے رسول اللہ وسلم علیک یا حبیب اللہ حسبی ربی جل اللہ غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ نور محمد صلی اللہ لا الہ
اللہ
اللہ اللہ اللہ اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ
আলিহি বা আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা বিষয় রেখেছি জাকাত আদায়ের সবাব এবং আদায় না করার পরিণতি, অশুভ পরিণতি। ইকরাম ভাইয়ের কাছে যাব, জাকাত এটা কখন থেকে শুরু হয়েছে আর এটা কেন দিবে?
আল্লাহ পাক সূরা বাকারার 43 নম্বর আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ পাক এই আয়াতের সাথে নামাজ এবং যাকাত একসাথে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে প্রায় 32টি আয়াত একসাথে অবতীর্ণ করেছে।
32টি
আয়াতে নামাজ এবং যাকাত এই আয়াত একসাথে রয়েছে।
আচ্ছা,
তাহলে এর গুরুত্ব এত বেশি যে মুফতি আহমদ ইরহান নাঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইসলামের মূল ভিত্তি 5টি, যে আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নেই এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রসুল, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, হজ আদায় করো, কারণ রমজানের রোজা
রোজা।
তাহলে নামাজ আদায় করা, যাকাত আদায় করা, সামর্থ্যবান হলে হজ করা, তাহলে এই যে ইসলামের যে 5টা মূলভিত্তি, এগুলোর উপর বেস করেই একজন ইমানদার মোমেন মোমেনে কামেল হওয়ার একটা মাধ্যম হচ্ছে এটা। তৃতীয়ত হচ্ছে যাকাত হচ্ছে কন্তরাতুল ইসলাম, ইসলামের সেতু বন্ধন। যেভাবে সেতুর মাধ্যমে এক পার থেকে অপর পারে যাওয়া যায়, ঠিক তদ্রূপ একজন ব্যক্তি গুণাগার থেকে নেককার হওয়ার, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার, অসৎ থেকে সৎ হওয়ার, মুমেন সাধারণ মুসলমান থেকে মুমেন হওয়ার একটা মাধ্যম হচ্ছে যাকাত। আল্লাহ পাক যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, যারা হাজতে আসলিয়া, এগুলো মেনটেন করার পর তার যে অতিরিক্ত নিসা পরিমাণ সম্পদ, সাড়ে সাত বরি স্বর্ণ, সাড়ে
হাজতে আসলিয়া বলতে কি বোঝাচ্ছে?
হাজর আসলিয়া বলতে তার সাধারণ জীবনযাপন করার জন্য যে পাতেয় দরকার সেগুলো গোছানোর পর যে সম্পদ অতিরিক্ত থাকবে এবং সেগুলো এক বছর
জমা থাকবে।
এখানে নিসাব পরি একটা অংশ বলা হচ্ছে নিসাব পরিমাণ, অর্থাৎ সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বায়নাতুল রূপা, বা সেই পরিমাণ অর্থ এক বছর যার কাছে থাকবে তার উপর জাকাত ফরজ। এখন ওদের সমাজের মধ্যে দেখা যায় যে জাকাতের কথা বললে চিন্তা করে যে ক্যালকুলেশন করে যে কত আসছে, এত পরিমাণ টাকা কেমনে দিয়ে দিব। অথচ জাকাত আর নামামু আর জিয়াদাতু আর তহারাতু, জাকাতের একত্র হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। জাকাত দেওয়ার দ্বারা সম্পদ কমে যায় না, সম্পদ বৃদ্ধি পায়। জাকাত আদায় করার দ্বারা যে সম্পদ হয় সেগুলো পবিত্র হয়। জাকাত আদায় করার দ্বারা তার যে সম্পদ যেগুলো পাঠাক থাকে, সুরক্ষা থাকে, নিরাপদ থাকে। কারণ আমার সম্পদ পাহারা দেওয়ার জন্য আমি দারোয়ান রেখেছি, সিকিউরিটি রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি যাতে নষ্ট না হয়, চুরি না হয়, সব কিছুর ব্যবস্থা করেছি, কিন্তু জাকাত আদায় করছি না। তাহলে এই সম্পদ কখনো নিরাপদ থাকবে না। আর যদি জাকাত আদায় করা হয় তাহলে ওই সম্পদ না ডুবে যাবে, না জ্বলে যাবে, না কমে যাবে। এই সম্পদ জ্বলেও যাবে না, কমে যাবে না, পুড়ে যাবে না,
চুরিও হবে না।
এগুলো থেকে আল্লাহ পাক কী করবে? নিরাপদ রাখবে। কী জন্য? যখন সে বান্দা ওই জাকাত আদায় করেছে তার সুরক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। দরিদ্র মুসলমান যারা রয়েছে তারা যাতে একটু স্বাবলম্বী হয় সেজন্য বাইতুল মালের ব্যবস্থা করা হয়েছে। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিজের কাঁধে করে বাইতুল মালের সম্পদ গরিবের ঘরে ঘরে দিয়ে আসতেন।
সুবহানাল্লাহ।
এরকম একজন শাসক, একজন মুসলিম শাসক ইতিহাসের পাতা যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যিনি বাইতুল মালের সম্পদ কাঁধে করে নিয়ে নিজ কাঁধে বোঝাই করে তিনি গরিবের ঘরে দিয়ে আসতেন।
সুবহানাল্লাহ।
আর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কেমন, যে তিনি বাইতুল মাল থেকে তাকে যে যাকে দেওয়া হতো যে দায়িত্ব পালন করার কারণে, পরিবারের মধ্যে একদিন মিষ্টান্ন রান্না করা হয়েছে, কোত্থেকে আমি যেগুলো দেখেছিলাম তো এক মুষ্টি করে আমি রেখে দিতাম। মালিককে গিয়ে বললেন যে, অর্থমন্ত্রীকে গিয়ে বললেন যে আজকে থেকে যা আমাকে দেওয়া হয় এখান থেকে এক মুষ্টি করে রেখে দেওয়ার জন্য। আর দেখুন বাইতুল মালের সম্পদ বৃদ্ধি এবং ওগুলো কীভাবে গরিবের ঘরে পৌঁছিয়ে দেবে, গরিব কীভাবে দিয়ে দেবে ওই চিন্তায় থাকেন। সাহাবের নিয়তে, ভালো ভালো নিয়তে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু জন্যই বলেছেন যে আমার আমল, আমার শাসন যদি একজন কুকুরও যদি না খাইয়ে থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জবাব দিতে চাই।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শাসক খাওয়া এত সহজ নয়,
সহজ নয়। এই জন্য একটা থিওরি রয়েছে যে শাসন করেনি শোষণ করেছ, তো শাসক তো শাসন করবে, শোষণ নয়।
জি।
এই জন্য ফারুক আজম শাসন করেছেন, শোষণ করেননি।
জি।
এই জন্যই তো দুনিয়া থাকা অবস্থা জানাতে সার্টিফিকেট পেয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেটা ইকরাম ভাই বলেছেন যে আসলে দেখেন একজন শাসক হয়ে যদি গরিবদের খবর রাখতে পারে, অভাবীদের খবর রাখতে পারে, আজকে আমরা জাকাত আদায় করছি, আমরা একটু চিন্তা করি যে এই জাকাতের যারা হকদার, বিশেষ করে যারা গরিব রয়েছে, যারা অভাবী রয়েছে, তাদের কাছ পর্যন্ত আমার এই জাকাত পৌঁছাচ্ছে কিনা, বা আমি কতটা আপনার ভদ্রতার সাথে, কতটা মানে সম্মানের সাথে তাকে পৌঁছাচ্ছি, এই বিষয়গুলো দেখা উচিত। যখন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জীবনী আমরা পড়ি তখন দেখি ওনারা কাউকে সাহায্য করতেন কিন্তু ওনার সম্মানের দিকে খেয়ালও রাখতেন। আজকে আমরা জাকাত আদায় তো করি, বিভিন্ন জায়গায় দেখা যায় যে লাইন ধরে দাঁড় করিয়ে এরপর কী দেওয়া হয় জাকাত, সেটা আমার মনে হয় শুধু মানে একটা মশকরা করা হয় জাকাতের নাম দিয়ে, কিন্তু যেভাবে জাকাত পরিপূর্ণভাবে আদায় করার জন্য হুকুম দেওয়া হয়েছে আপনার শরীয়তে মুতাহারার মধ্যে, সেভাবে হয়তো বা জাকাত আদায় করা হচ্ছে না। এখন তো বিভিন্ন মার্কেটে মার্কেটে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি এগুলোও পাওয়া যায়, অথচ দেখা যায় যে সেগুলো এক ধোয়ার পরে মনে হয় গামছাও থাকে না। তো যাই হোক, যেটা বলার মকসাদ যে জাকাতের একটা মকসাদ আছে না, ইসলাম জাকাতের একটা মকসাদ বয়ান করেছে যে জাকাতের মাধ্যমে যাতে আপনার দরিদ্ররা সাবলীল হয়ে যায়,
জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্রতা বিমোচন,
বিমোচন জি যেটাই বলছিলাম,
দারিদ্রতা বিমোচন হবে যে জাকাত তাকে এভাবেই দিব যিনি আর কখনো জাকাত খাবে না, আমাকে একেবারেই স্বাবলম্বী করে দেওয়া একসাথে দিয়ে। এখন একজন ব্যক্তিকে যদি জাকাত দিয়ে 50 টাকা জাকাত দেওয়া হয়, 100 টাকার জাকাত দেওয়া হয়, বর্তমানে 100 টাকা দিয়ে তো ভালো উন্নত মানের চাউল পাওয়া যাচ্ছে না বর্তমান সময়ে। তো এই জাকাত দিয়ে কীভাবে সে পরিবর্তন হবে, কীভাবে সমাজ পরিবর্তন হবে? কারণ দেখা যাচ্ছে সেই আগেকার দাদা এখন ওই দাদা রয়ে গিয়েছে, সেই জাকাতের 50 টাকা 100 টাকার সেই অ্যামাউন্টটা ওইটাও রয়ে গিয়েছে, ধনী ধনী হিসেবে আছে, গরিব গরিব হিসেবে আছে।
জি, সমাজের মধ্যে চেঞ্জিং আসছে না
আসছে।
তো যেটা মাকসাদ শরীয়ত বয়ান করেছে যে জাকাতের মাধ্যমে যাতে আমাদের আশপাশের দরিদ্রতাগুলো বিমোচন হয়ে যায়, আমাদের আশেপাশে অন্তত যে যার যার অবস্থান থেকে যদি জাকাত পরিপূর্ণ আদায় করে, তাহলে পুরো সোসাইটিগুলো, পুরো মহল্লাগুলো আপনার আস্তে আস্তে দরিদ্রতা দূর করতে সক্ষম হয়ে যাবে। কি বলবেন শাহিদ ভাই বিষয়ে?
জি লিয়াকত ভাই, মাশাআল্লাহ, অনেক অনেক মুবারকবাদ আজকে অন্তত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নেওয়ার জন্য, যেটি হচ্ছে জাকাত। দীন ইসলামের যে 5টা বেসিক পিলার আছে তার মধ্যে জাকাত অন্যতম, যেটা জাকাত ফরজ করা হয়েছে মুসলমানদের উপর। শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, আকিল বালিক হতে হবে এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর আকিল বালিক যেটা রয়েছে, যে আকিলটা হচ্ছে যে আকলওয়ালা হওয়া, যেমন যার সেন্স ঠিক নেই যেটাকে আমরা পাগল বলি, তো পাগল যদি বালিকও হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিকও হয়, ওই পাগলের উপর জাকাত ফরজ হবে না। মুসলমান হতে হবে, বালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং আকিল হতে হবে, অর্থাৎ স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হতে হবে। তো এই শর্তগুলো পূরণ হলে জাকাত ফরজ হবে, যদি 1 বছর ওই সম্পদ কি হয় অতিবাহিত হয়ে যায়। এখন আজকে যদি আমরা ধরি, এই বছর আমরা যদি ধরি, এমন লক্ষ লক্ষ মানুষ জাকাতের ক্যাটাগরিতে আসবে যারা নিজেরাই জানে না তার উপর জাকাত ফরজ হয়ে
গেছে। আবার ওই অনেকে জাকাত দেয় কিন্তু পরিপূর্ণ হিসাব করে দেয় না,
হিসাব করে দেয় না। তো প্রতি বছরে কিন্তু, যেমন এই বছর যদি আমরা হিসাব করি, অনেক বালিক কিন্তু কি করেছে, বালিক হয়েছে, হ্যাঁ, বা গত বছর বালিক হয়েছে, এখন 1 বছর পার হয়ে গিয়েছে, তার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে, সে নিজেও জানে না। তো এরকম লক্ষ লক্ষ মানুষ জাকাত দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে না জানার কারণে।
আবার অনেকে কি করে যে, ধরেন ফ্যামিলির মধ্যে 2-4-5 জন সদস্য আছে, এখন ওই যে যিনি কর্তা, এখন দেখা যাচ্ছে সে তো ছেলেদের নামও কিছু কিছু সম্পদের মালিকানা দিয়ে দিয়েছে, কিন্তু সে চিন্তা করে যে না, এগুলোর মালিক এখন আমি, সবার পক্ষ থেকে ওই জাকাতের হিসাব করে নিজে আদায় করে দেয়।
এখন বিষয় হচ্ছে যে এখানে শর্ত তো এটাই না, যে প্রত্যেক বালিক যারা আলাদা আলাদা, সে যদি সন্তান হয়, সন্তান যদি বালিক হয়ে গিয়ে থাকে, সন্তানের উপর ফরজ, তার ছেলে হোক মেয়ে হোক তার উপর, সে যদি বালিক হয়ে গিয়ে থাকে, তার যদি সম্পদ থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। কিন্তু আমাদের ট্রেন্ড হয়ে গিয়েছে যে ফ্যামিলির যিনি গার্ডিয়ান আছে, যিনি কর্তা আছে, উনি উনার হিসাব করে কি করে দেয়, জাকাতটা আদায় করে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওই সন্তান যে বালিক হয়েছে, যার সম্পদ আছে, যার উপর জাকাত ফরজ হয়েছে, ওটা অ্যাভয়েড থেকে যাচ্ছে,
সম্পদের মালিকানাধীন যেই হবে তার উপরই জাকাত ফরজ
ফরজ হবে।
অনেকে দেখা যাচ্ছে সেই অনেক
তার স্ত্রীর যে তার
সম্পদ,
তো এই জন্য প্রত্যেকের সম্পদের আলাদা আলাদা হিসাব করতে হবে।
মনে করেন যে স্বামী দিচ্ছে, তো বলছে না ও জাকাত দিচ্ছে, তো আসলে উনি কি স্ট্রিটটা দিচ্ছেন কিনা,
এটা নিয়ত করছেন কিনা
দেখতে হবে,
যে এটাও দেখতে হবে,
কারণ ওনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গিয়েছে, হ্যাঁ, তার ওনার অ্যামাউন্টটা কত আসছে
ওইটা ওইটা হইতে পারে যে স্ত্রীর সম্পদের হিসাব করে ক্যালকুলেশন করে যে পরিমাণ জাকাত আসতেছে, সেই পরিমাণ জাকাত যদি স্বামী দিয়ে দেন, নিজেরটা সহ ওনারটা সহ দিয়ে দেন, আদায় হয়ে যাবে। কিন্তু স্ত্রীর সম্পদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে যে ওই সম্পদে জাকাত কতটুকু আসতেছে। তবে উত্তম ওটাই, যদি স্ত্রী নিজের সম্পদ ক্যালকুলেশন করে যে জাকাত আসতেছে, তিনি যদি নিজের সম্পদ থেকে প্রদান করেন, এটা হচ্ছে কি, বেশি উত্তম,
উত্তম।
যদি প্রয়োজন হয় স্বর্ণ বিক্রি করার, বিক্রি করে হলেও যদি জাকাত আদায় করেন, ওনার কাছে যদি ক্যাশ টাকা না থাকে, কিছু স্বর্ণ বিক্রি করে হোক যদি জাকাত আদায় করে, তাহলে এটাতে তার তাকওয়া, তার পরহেজগারিতা, আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের এটা কি হয়।
আসলে এই জন্যই জাকাতের মাসলা খুব খুব কঠিন বিষয়, এগুলো জানা দরকার, অনেক বড় চ্যাপ্টার। অনেকে তো এটাকে খুব মামুলি বিষয়, খুব সাধারণ বিষয় মনে করে, আর আমরা মানে দিয়ে আসতেছে পূর্বযুগ থেকে একটা হিসাব করে ওইভাবেই দিয়ে ফেলতেছে। আসলে অনেকে 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 মনে করেছে যে না, আমি একটু বেশি বাড়াই দিই তাহলে আমার উপর অনেক থাকবে না আর, মানে কোনো ইয়া থাকবে না, মাইনাস থাকবে না। তো এটাও একটা ভুল পদ্ধতি, একেবারে পরিপূর্ণ হিসাব করে
না। ব্যবসা যারা ব্যবসা করে তার খাতে কত আছে, গোডাউনে কত আছে, দোকানে কত আছে, সবগুলো আসতে হবে। আপনি শুধুমাত্র টাকাটা হিসাব করবেন,
রহিত হয়ে যাচ্ছে। কারণ পশুর ক্ষেত্রে শর্ত ছিল যে পশুগুলা আপনার আমার আছে, এই পশুগুলা ম্যাক্সিমাম দিনের ম্যাক্সিমাম সময়ে চারণ ভূমিতে থাকবে, মানে খোলা মাঠে ঘাটে খাবার খাবে, প্রাকৃতিক খাদ্য খেয়ে যদি সে লালন পালন হয় সেক্ষেত্রে সেটার উপর জাকাত আসবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে চারণ ভূমিতে ওইভাবে থাকে না গবাদি পশু। এখন গবাদি পশুগুলো হচ্ছে ফার্মিং সিস্টেমে খামারে চলে আসছে, তো খামারে যিনি খামারি তিনি ইয়া খাদ্যগুলো কিনে গবাদি পশুকে খাওয়াচ্ছেন, তো সেক্ষেত্রে এই এই পশুর উপর জাকাত আসবে।
এটার জন্য আমি অনুরোধ করবো আপনারা একজন হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শ গ্রহণ করবেন, যাতে করে আপনার টোটাল যা সম্পদ আপনি ওনাকে বয়ান করবেন, বয়ান করার পর উনি ইনশাল্লাহ আপনাকে ক্যালকুলেশন করে দিবে। তাছাড়া দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আছে, তো দাওয়াত ইসলামের কোনো ওলামায়ে কেরামের কাছে যদি আপনি আসেন, আপনার পুরো বিবরণী যদি জেন, সব বলতে হবে। অনেকে বলে না যে আমার সম্পদের পরিমাণ, মানে উনি জেনে
যাবে,
সব বলতে হবে, এ টু জি সব বলতে হবে। তো বলার পর যদি আসে মারহাবা, আশাটা যদি আসে তাহলে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে যাকাত দেনে ওয়ালা বানিয়েছেন, অর্থাৎ আমার কাছে এত সম্পদ আছে যে আমি আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার মতো মালিক হয়েছে।
তো ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের ছোট ছোট দোকান আছে এলাকার মধ্যে, প্রত্যেকটা ইয়ার মধ্যে দোকান আছে না, যে সুপার শপগুলো আছে, মুদির দোকান আছে, ব্যবসায়িক পণ্য, তো এটা দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে এই ট্রেন্ডটা নাই, তার ওই সময়ে তার দোকানের মধ্যে যে ব্যবসায়িক পণ্য আছে সেটা ক্যালকুলেশন করে সেটা যে যাকাত বের করবে, এই জিনিসটা ট্রেন্ড কিন্তু এখনও আমাদের এখানে শুরু হয়নি। কেন, হয়তোবা জানে না, অথবা জানলেও অবহেলা হচ্ছে। তো আসলে উচিত জাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হলে যারা ব্যবসায়ী আছেন, যারা বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করেন, তো তাদের পণ্য ব্যবসায়িক পণ্যের হিসাব করে সেটার উপর কি করা, জাকাত
জাকাত আদায় করা, আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে জাকাত পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুক, আর যাকে দিই সম্মানের সাথে দেই ভাই, যাতে তার অসম্মানই না হয়। অনেকে মানে জাকাত বলে বলে দিচ্ছে, ঠিক আছে বলে দেন, সমস্যা নাই, কিন্তু
জাকাত বলে দিয়ে এখানে এখানে লিয়াকত ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কোনো সময় এই জিনিসটা মনের মধ্যে না আসে যে আমি যাকে জাকাত দিচ্ছি তার উপকার করছি, না, বরঞ্চ যে
সে
আমার উপকার করতেছে। কেন, আমি যদি সে আমার যাকাত যে গ্রহণ করতেছে তাহলে আমার ফরজটা আদায় করার জন্য সে আমাকে হেল্প করছে,
যদি না নিত,
যে সে যদি না নিত তাহলে আমি এই যাকাতটা কিভাবে আদায় করতাম। তো বরঞ্চ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রতি নম্রতা প্রকাশ করা, বিনয় প্রকাশ করা, সে যে আমার জাকাতটা গ্রহণ করছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হুজুর যাকাত আদায়ের কি ফজিলত আছে নাকি?
অবশ্যই রয়েছে যাকাত। যাকাত আদায় করার দ্বারা আল্লাহ পাক সুবহানাহু তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে এটার বিনিময়ে একটা নেকি দিবেন, এবং সাথে সাথে হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম এর যুগের মধ্যে একটা ঘটনা এভাবে বর্ণিত রয়েছে যে তাঁর চাচা ইয়াসারের ছেলে ছিল, তো তাঁরকে আল্লাহ পাক অসংখ্য সম্পদ দিয়েছে, এত বেশি সম্পদ দিয়েছে যে ধনভাণ্ডারের চাবিসমূহ 40 জন শক্তিশালী ব্যক্তি ওরা বহন করত,
আল্লাহু আকবার,
এবং তাদের শক্তি অনেক বেশি ছিল। তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা সূরা কিসাসের 76 আয়াত আল্লাহ পাক ইরশাদ করে, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি তাকে এত ধন সম্পদ দান করেছি যেগুলোর চাবি একজন বলবান দলের উপরও ভারী ছিল, শক্তিশালী ব্যক্তির উপরে এটা ভারী ছিল যে শুধুমাত্র
চাবি বহন করা,
চাবিটা বহন করা,
এত বেশি
সম্পদ ছিল। তো আল্লাহ পাক বনী ইসরায়েলের উপর যখন যাকাতের হুকুম যখন দিয়েছেন, যখন
যাকাত
ফরজ যখন করেছেন, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন এলান করলেন কারণ নিকট গিয়ে, তো কারণকে বললো যেহেতু তার সম্পদ বেশি, 1000 দিনারের পরিবর্তে 1 দিনার, 1000 দিরহামের পরিবর্তে 1 দিরহাম, এবং 1000 ছাগলের পরিবর্তে 1টি ছাগল জাকাত আদায় করার জন্য। এখন আমাদের বর্তমানে 1,250,000 টাকা, তো সম্পদের এখানে কিন্তু আমাদের সাথে যেটা বলেছি এখানে উসরের কত আছে, তারপর আপনার যে সমস্ত গাড়ি রয়েছে যেগুলো ভাড়ায় চালিত হয়, যেগুলো ইনকাম হয়, ওগুলো হিসাব করতে হবে, নিজে চললে এটা না,
কিন্তু আপনি যদি ব্যবসায়িক মানে বিক্রয়ের জন্য যদি কিনে থাকেন গাড়ি তাহলে সেটার উপর জাকাত হবে
জমির ক্ষেত্রে।
জমির ক্ষেত্রে
এখন সে কি করলো, এখন সে কারণ হিসাব করলো, ক্যালকুলেশন করলো, এখন দেখা যাচ্ছে অনেক
অনেক অনেক,
এখন সে চিন্তা করলো এতগুলো সম্পদ আমার কাছ থেকে চলে যাবে, যেটা কারণ আমাদের মধ্যে আসে না, এত এত লক্ষ টাকা, আমি 1 লাখে যদি 2,500 টাকা চলে যাই তো 10 লাখ টাকা হলে তাহলে অনেক টাকা চলে যাচ্ছে, এত লক্ষ টাকা আমি কেমনে দিব,
25,000 টাকা 10 লাখে মনে হয়।
তো এরকম আমি শুনুন মাদের মজা কেমন একটা, আমাদের একটা ভিডিও দেখেছি দেখেছি মজা করার মধ্যে একজন ব্যক্তি খুব সুন্দর করে এটা একটা থালির মধ্যে শশা নিয়েছে 10টা।
জি জি জি, এটা এটা আমি আব্দুল হাইবের একটা ভিডিওর মাধ্যমে উনি
দেখিয়েছিলেন। তো এখান থেকে 10টা ছিল শশা, 9 নম্বর যে টুকরা ছিল এটাকে 4 ভাগ করেছে, এখান থেকে 1 ভাগ আলাদা করেছে, জাকাত লিখে দিয়েছে জাকাত, আর সবটা আমার, যে এই সম্পদ টোটাল সম্পদ হচ্ছে আমার, আর এখান থেকে সামান্য একটা অংশ এটা হচ্ছে জাকাত,
কিছুই না
এটা, এটা হচ্ছে জাকাত। আর আমরা এগুলো দেখি না, ওই ছোট এটা ওটা দেখছি, কারণের অবস্থা এরকম, সে বলে এই এতগুলো দিয়ে দিব আমি। তখন সে কি করলো, এটা না দেওয়ার জন্য সে কোনো বনিসা যারা ছিল তাদেরকে জড়ো করলো, বলে যে দেখো মুসা কালিমুল্লাহ আমাদের সম্পদগুলাকে চিনিয়ে নেওয়ার জন্য, আত্মসাৎ করার জন্য পাইচারা শুরু করে
দিয়েছে,
এভাবে এভাবে বলেছে যে জাকাত দিতে হবে। এখন দেখো আমাদের অনেক ছাগল এখন ওরা তো চলে যাবে, এটা থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতো। তো বলছে ঠিক আছে, আচ্ছা তো আপনি দলপতি, আপনি বলেন কি করবো, একটা কাজ করো, অমুক একজন দুশ্চরিত্রা মহিলা রয়েছে তাকে ডাক, তাকে বলবে এভাবে করার জন্য সে মুসা কলিমুল্লাহর বিরুদ্ধে খেলবে, অপবাদ দেবে। এখন তারা ডেকে নিয়ে আসলো ওই মহিলাকে, এভাবে বললো তাকে ধন সম্পদ দিবে, তখন সে মহিলা ওই সম্পদ লোভে পরে রাজি হলো, এগুলো সব ঠিক। এখন সে গিয়ে যে বললো মুসা আমাদেরকে কিছু নসিহত করুন, আসুন আমরা সবাই আসছি, আপনি আসুন আমাদের কিছু নসিহত করুন। মুসা কলিমুল্লাহ আলাইহিসসালাম তিনি গেলেন সেখানে, গিয়ে তাদেরকে নসিহত করলেন। তখন মুসা কলিমুল্লাহ যখন নসিহত করতে লাগলো তখন কারণ বলল, যারা অবিচার ব্যবিচার করবে, অবিচার করবে, অত্যাচার করবে তাদেরকে শাস্তি, তাদেরকে এটা বিধান, বল যে হ্যাঁ যেটা আপনি করেন, বল যে হ্যাঁ আমি করলাম আমার উপরও, তাহলে তো ঠিক আছে, তাহলে আপনি তো করেছেন, কেমন ওই মহিলাকে ডাকলেন, এই মহিলার সাথে আপনি ব্যবিচার লিপ্ত হয়েছেন মাআজাল্লাহ। তখন মুসা কলিমুল্লাহ তাদেরকে তাকে বলে তাকে ডাকো, তার সাথে কথা বলো। তখন তাকে ডাকা হলো, তখন মুসা কলিমুল্লাহ বললো, তার চেহারার মধ্যে চালা লিয়ে চলে আসলো, তুমি হে আল্লাহর বন্দিনী, আল্লাহ পাককে ভয় করো এবং সত্যি কথাটাই বলো, ও যা বলছে তা কি সত্য নাকি মিথ্যা। তখন তার মধ্যে একটা ভয় চলে আসলো, তখন সে মহিলা বলতে লাগলো এটা তো আমার একটা তওবা করার সময়, উপযুক্ত সময়। তখন সে বললো আসলে আমি এটা করতে চাই না, আমাকে কারণ কি করেছে আমাকে এটা করার জন্য বাধ্য করেছিল। তখন বাস এখন মুসা কলিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করলেন, সিজদা দিলেন, বলছে আল্লাহ তুমি এর বিচার করো। তো আল্লাহ পাক থেকে ইলহাম হল যে মুসা তাদেরকে নির্দেশ দিন, জমিনকে আল্লাহ পাক আপনার আয়ত্তের মধ্যে আপনার হুকুমের বাধ্যগত আল্লাহ পাক করে দিয়েছে, কারণ আপনি হুকুম দিবেন জমিন সেটাকে বাস্তবায়ন করবে। তখন মুসা কলিমুল্লাহ বললেন যে যারা আমার পক্ষে তারা আমাদেরকে চলে আসো, যারা কারণের দলে তারা কারণের দলে থাকো। তখন সবাই চলে আসলো, মাত্র 3 জন ছিল কারণ আর 2 জন সাথে। তখন মুসা কলিমুল্লাহ জমিনকে নির্দেশ দিলেন যে জমিন কী করো, তাকে বক্ষণ করো। প্রথম বক্ষণে তখন তার হাঁটু পর্যন্ত সে মাটির নিচে ধসে গিয়েছে। যখন দ্বিতীয়বার হুকুম দিল তখন কোমর অবধি, এরপরে আস্তে আস্তে যাকে, তারপরেও যখন গলা অবধি হলো তখন সে বলে আমাদেরকে ক্ষমা করে দাও, বলছে না এর কোনো ক্ষমা নেই। তাহলে দেখুন এটা যে আমাদের জন্য বড় মাতানিফুল হচ্ছে, বড় মেসেজ হচ্ছে, আল্লাহ পাকের আজাব কখন না চলে আসে। তখন তার সম্পদ তো রয়ে গেল, সে তো জমিন একর পর্যন্ত দশে যাচ্ছে, কিয়ামত অবধি সে দশতেই থাকবে, তো তার সম্পদ কি হবে, আল্লাহ পাকের হুকুমে সম্পদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।
জি জি,
তাহলে দেখুন কারণের সম্পদ এতগুলো সম্পদ জমিনে মিশে গিয়েছে, এখন আমার আপনার সম্পদ। এই জন্য হাদিস পাকের মধ্যে এটা রয়েছে, যখন দেখবে যে কোনো ব্যক্তির সম্পদ নদীতে ডুবে গিয়েছে,
আগুনে পুড়ে গিয়েছে,
জলের স্থলের মধ্যেগুলো চুরি ছিটিয়ে রয়েছে, বলছে এগুলো জাকাত আদায় না করার কারণে সম্পদগুলো নষ্ট হয়েছে,
হতে পারে।
তাহলে না এখন লেখকদের অবশ্যই হবে, কেননা আল্লাহ পাক ওইটাই হুকুম দিয়েছেন যেটার মধ্যে কল্যাণ রয়েছে, আল্লাহ পাক ওইটাই করার জন্য বলেছেন যেখানে কল্যাণ রয়েছে, ওইটাই করতে নিষেধ করেছেন যেখানে অকল্যাণ রয়েছে। যেখানে আল্লাহ পাক মুসলমানকে ইমানদারকে সম্পদের জাকাত আদায় করে উদ্বুদ্ধ করেছেন, যেখানে আল্লাহ পাক এটার দায়িত্ব নিয়েছেন যে বান্দা যখন এটা আদায় করবে আমি আল্লাহ তার সম্পদ নিরাপত্তা দান করব, তার সম্পদ বৃদ্ধি করে দেব, তার সম্পদের মধ্যে বরকত দান করব। বেশি দূরও নয়, আমাদের একজন ইসলামী ভাই মোহাব্বতকারী, ওনার এক সময় গাড়ি ছিল একটা, উনি ওই বচ্চার সম্পদের জাকাত সঠিকভাবে আদায় করেছেন আলহামদুলিল্লাহ, ইসলামী বরকতে আদায় করেছেন, তার পরের বছর তার গাড়ি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সে এটা নিজেই বলেছে আমি এটা গত বছর আদায় করেছি, বিদায় আল্লাহ পাক এই বছর আমার গাড়ি বৃদ্ধি করে দিয়েছেন, আমার সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে তার নিয়ত এখলাসের কারণে আল্লাহ পাক ওই যে আল্লাহ পাক যখন দেওয়া বলেছে এখানে থামানোর কোনো সাধ্য কারণে
জি
সেখানে আমাদের উচিত
মাশাআল্লাহ। এটা আমরা বুঝতে পারলাম যে যাকাত সম্পদকে বাড়িয়ে দেয়। তো যাদের যাকাত এসেছে আমি বলবো আদায় করে দেন, আর যাকাত আদায় না করার ফলে এমনও হতে পারে যে কারণ যেভাবে অবাধ্য হয়েছে আল্লাহ পাকের, আল্লাহ না করুক তার সাথে আমাদেরও হাসর হতে পারে যদি যাকাত আমরা পরিপূর্ণ আদায় না করি। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে শুনছেন দেখছেন, আমি বলবো প্রথমত নিজের সম্পদের হিসাব করুন। এমন অনেক আছে যারা এখনও অবহেলার ঘুমে আচ্ছন্ন, তারা যাকাত এসেছে যে সেটাও জানে না। এই জন্য বলবো যে দিন শেখা সবার জন্য প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর উপর ফরজ। কেন ফরজ? এই যে যদি আমি আমার উপর এসে গেছে যাকাত কিন্তু আমি না জানার কারণে দিচ্ছি না, তাহলে আমি কত বড় ক্ষতির মধ্যে আছি। আর যাকাত আদায় না করে, সেই যাকাত হচ্ছে সম্পদের ময়লা যেটা ইকরাম ভাই বলেছেন, তো এই সম্পদকে যদি আপনি পবিত্র করতে চান তাহলে ময়লাটাকে ফেলে দিতে হবে। এখন এই ময়লাটাই যদি নিয়ে আপনি কন্টিনিউ করেন এবং নিজের সম্পদের সাথে মিশ্রণ করতে থাকেন তাহলে বাকি সম্পদগুলো অপবিত্র হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে যাকাত আদায় করা উচিত এবং পরিপূর্ণ আদায় করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরও হবে। আমরা একটি নাতে মুস্তফা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল নিব, মেসেজ নিব এবং প্যাকেজে অনুষ্ঠানে সামিল করব।
মদিনা বলে পরানে খান্দে রে, তোমারি
সাহারা দিনে নাই গো বাইরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুরে মদিনা আমারন্তরে আমারন্তর জুড়ে মদিনা ছেড়ে আমারন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে পরাণ কান্দে রে
যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে দুঃখ নাই, সুবহানাল্লাহ। আর তার মন আবারও চায় কখন যাবে মদিনায়, কখন যাবে মদিনায়। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হয়েছিল, তো দুই দফায় মাশাআল্লাহ যারা যাওয়ার কথা ছিল তারা গিয়েছে, একজন শুধু বাকি ছিল আমি শুনেছি আমাদের ইসলামী ভাই থেকে, একজন শুধু বাকি ছিল যাওয়ার, ওনার টিকিট এই রমজানে হয়ে গেছে,
সুবহানাল্লাহ।
ওনারটা এতদিন হচ্ছিল না, কিন্তু আল্লাহ রসুল ওনাকে রমজানেই কবুল করে নিয়েছে। তো রমজানেও মদিনা দেখার মজাই আলাদা, হ্যাঁ, সুরুর আলাদা, লুৎফ আলাদা, স্বাদ আলাদা। তো বাস আমাদেরকেও রমজানে মদিনা নসিব করুক, প্রিয় নবী যাকে কবুল করে বাস তারই সেখানে যাওয়া নসিব হয়। গত তিন রমজান আমরা শুনেছি যে ইন্ডিয়ার একজন 100 বছরের বৃদ্ধা, উনি জীবনে প্রথমবারের মতো মদিনা গিয়েছেন, 100 বছর বয়স ওনার, ইন্ডিয়ার একজন বৃদ্ধা প্রথমবার মদিনায় গিয়েছে এবং তিন রমজানই ওখানে ওনার ওফাত হয়ে যায়। এবং তিন রমজান আমরা জানি সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরসে পাক ছিল, তো ওনার পাশেই জান্নাতুল বাকিতে ওনার মাদফান হয়ে গেছে। তো যাকে ডেকে নেয় এবং যার সেখানে কবুল হয়ে যায় বাস তার বেড়াই পার হয়ে যায়। বাস আমরা এটাই আশা রাখতে পারি নবী পাকের দরবারে যে আমাদেরও যাতে ডাক চলে আসে, আর আমরা যাতে যাওয়া আসা লেগেই থাকে, আমাদের যাওয়া আসা লেগেই থাকে। যে একবার যায় সে সেখানে স্বাদ বুঝে যায়, আবার যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে, আর যারা যায়নি তাদের বেকুলতা আরও বেশি। আল্লাহ সবাইকে মদিনা নসিব করুক, মক্কা নসিব করুক এবং সেখানেই মৃত্যু নসিব করুক ইমানের সাথে, ক্ষমার সাথে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন, কিছু দর্শক অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, সে কলগুলো অনুষ্ঠানে সামিল করি। জি, আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর আপনার এই কালামটি শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, সবসময় এই চ্যানেলটা দেখি, অনেক ভালো লাগে আমাকে, পরিবার সবাই দেখে, আমি সবাইকে বলি মাদ্রিদ চ্যানেল দেখার জন্য, মাদ্রিদ চ্যানেল দেখে অনেক শিখতে পেরেছি।
আপাক আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক, এভাবে দেখতে থাকুন, শিখতে থাকুন এবং আমল করতে থাকুন। পরবর্তী কল।
আমি রাজশাহী থেকে বলছি, আমি কিনাকে শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনার এই কালামটি শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল।
আমার নাম মাসুম, মাদানী চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানটা
মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুন। পরবর্তী কল।
আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই, মনে বড় আশা ছিল যাবো মদিনায়।
মাশাআল্লাহ, মদিনার আলোচনা হচ্ছিল, আপনারাও সব মদিনার কালামই শুনতে চাচ্ছেন, মাশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। পরবর্তী কল।
খুলনা সাতক্ষীরা কিলকাটা থানা, আমার নাম শেখ আনসারানী, খুলনার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই, অনেক পরে এই মাদানী চ্যানেলকে দেখার সৌভাগ্য অর্জন করছি, এই মুহূর্তে আমি কর্মের চ্যানেলের সামনে আছি, গ্রামোত্তর মুক্ত অনুষ্ঠান আমি দেখছি, খুবই ভালো লাগে, এই চ্যানেল যত অনুষ্ঠান হয় সবসময় দেখি, আমি আজ মাদানী চ্যানেলের মাধ্যমে কথাবার্তা শুনি, এর উপরে আমল করার সুযোগ দেয়, তাই আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
মাশাআল্লাহ, এভাবেই আপনারা দেখতে থাকুন, অপরকে দেখার দাওয়াত দিতে থাকুন, ইনশাআল্লাহ নিজে উপকৃত হবেন, অপর মুসলমানরাও উপকৃত হবে। একটি প্যাকেজ আছে, যে প্যাকেজের মধ্যে জাকির ভাই কিছু উপদেশমূলক কথা আমাদেরকে শুনিয়ে থাকে। আসুন যাই জাকির ভাইয়ের কাছে।
আজ কথা বলতে চাচ্ছি আমি, কোনো মানুষই একা নন, এ ব্যাপারে কিছু আরজ করার চেষ্টা করছি। আপনি একা নন, কেউ পাশে থাকুক বা না থাকুক আল্লাহ তো আছেন। আপনার মনের কথা কেউ না বুঝলেও আল্লাহ তাআলা তো বোঝেন। রাতে যখন চোখ ভিজে যায় তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন, এ বিশ্বাসটাই মুমিনের শক্তি। কেননা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 186 মধ্যে ইরশাদ করেন, আমি বান্দার খুব নিকটে। যেখানে বান্দার খুব নিকটে আল্লাহ তাআলা, সেখানে বান্দা একা হয় কিভাবে? তাই একা ভাবার কোনো অপশনই নেই।
সুবহানাল্লাহ, আমরা কেউ একা নই। আমরা আল্লাহ পাক বাস আমাদেরকে দেখেন, আল্লাহ পাক সব বান্দাদের নিকটে, এবং আল্লাহ পাক বান্দার ফরিয়াদ শুনেন। বান্দা যখনই আল্লাহকে ডাকেন আল্লাহ শুনে থাকেন। বাস একটু আন্তরিকতার সাথে ডাকা দরকার আছে। যখনই আমরা কারো কাছে কিছু চাই, আমরা কি জোরে চাই নাকি নম্র হয়ে চাই? অবশ্যই নম্র হয়ে চাই। কেন চাই? এই আশাই চাই যাতে ওই ব্যক্তির সামনে থাকা ব্যক্তির অন্তর গলে যায়, আর আমি যেটা চাচ্ছি সেটা যাতে আমরা মিলে যায়। তো রব তাআলার কাছে কেন তাড়াহুড়া করি, কেন আমরা মানে অলসতার সাথে চাই? তো নম্রতার সাথে চাওয়া উচিত, ক্রন্দন করে করে চাওয়া উচিত। আর আল্লাহ পাক আমাদেরকে দান করবে। আচ্ছা, একটি কমেন্ট এসেছিল যে জাকাত কাকে দেয়া সবচেয়ে উত্তম, এরকম একটা কমেন্ট এসেছিল। তো আলোচনা এটাও সামিল করতে চাচ্ছি।
জাকাত প্রদান করার তো এখান থেকে একটি খাত এখন রহিত, যেহেতু আল্লাহ পাকের রাস্তায় লড়াই করা যেটা এখন নেই, যেটা হচ্ছে এটা বিন্যাপত সরঞ্জাম ক্রয় করার জন্য, আল্লাহ বিশ্বাস। ফকির মিসকিন যারা রয়েছে, বিধর্মী যারা, যাদেরকে জাকাত দিলে ইসলামের যারা আকৃষ্ট হবে,
আচ্ছা
এদেরকে কিতা দাসপাফাত এখন তো নেই, এরকম আটটি খাতের মধ্যে কিছু খাত না থাকলেও বাকিগুলো অবশিষ্ট রয়েছে। তো আমরা ওইগুলো ওই খাতগুলো দেখি এবং ওদেরকে দিই যারা জাকাত পাওয়ার উপযুক্ত। এখন দেখা যাচ্ছে যারা জাকাত পাওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তিও
জাকাত
লুবে পরে জাকাত নিয়ে নিচ্ছে, লুবে পরে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, ওইটার কারণে তাকে বলছে যে আমরা তো গরিব, মধ্যবিত্ত অনেকে আছে। কিন্তু মধ্যবিত্ত হচ্ছে বলা যারা ফকির যারা মিসকিন, যাদের তো স্বাবলম্বী মোটামুটি চলতে পারে না, এদের জন্য জাকাত না। যারা ফকির মিসকিন যারা, এদের জন্যই জাকাত। এখন যারা মোটামুটি স্বাবলম্বী, তাদের আয় করার সক্ষমতা রয়েছে, যারা আয় করে, এদের জন্য তো না। এখন
ফকির মিসকিনের সঙ্গেও কিন্তু মাশাআল্লাহ নামাজের আহকামের মধ্যে
তাকে
বলে, অনেকে তো নিজেই ফকির দাবি করে, মিসকিন দাবি করে
না। আসলে মিসকিন দাবি করলে যে, যেমন আরব কান্ট্রি যারা আছে, এরা অনেক দেশের মানুষকেও বলে মিসকিন, গরিব রাষ্ট্র হিসেবে, ওই মিসকিন না। আবার
মিসকিনের মধ্যে হচ্ছে লেখক ভাই, মানে যার সামর্থ্য নেই কিন্তু সে চায় না।
জি
হ্যাঁ। আর যেটা হচ্ছে যে ফকির হচ্ছে যে আপনার সামর্থ্য নেই সে চাচ্ছে, ক্যাটাগরিতে এটা পড়ে। আর মিসকিন হচ্ছে যে যার সামর্থ্য নেই কিন্তু সে চায় না, সে লুকিয়ে রাখে অভাবটা। লেখক ভাই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত আদায়ের ক্ষেত্রে, যে আমাদের নিকট আত্মীয়র মধ্যে যারা এরকম গরিব আছে, ফকির মিসকিন আছে, যাদের সামর্থ্য নেই, যাদের জাকাত দিলে উপকার হবে, তো আমাদের উচিত সর্বপ্রথম নিজেদের আত্মীয় যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদের মধ্যে নজর দেওয়া যে এরকম কেউ আছে কি না। যদি আমাদের আত্মীয়র মধ্যে এরকম কেউ থাকে জাকাত নেওয়ার উপযোগী, তাহলে সম্মানের সাথে তাদের কাছে জাকাত পৌঁছিয়ে দেওয়া,
অবশ্যই
এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
এর মধ্যে এটাও রয়েছে, কোনো ব্যক্তি যদি ধনী হতে চায় তার উচিত তার রক্তের সম্পর্ক যারা তাদেরকে কী করা, তাদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদেরকে দান করা,
দান
তাদেরকে দেওয়া। তো আমার আত্মীয়জন যে বললেন, নিজের বোন বোন থাকতে পারে, কালো তো বোন নামতো আত্মীয়জন যারা রয়েছে, আল্লাহ আকরাব ফাল আকরাব।
আর
আত্মীয়দের কি
সাধনা হচ্ছে, তো এই যে ভাই বোন আছে, মামা খালা আছে, হ্যাঁ, এদের মধ্যে মানে যে পারিবারিক যে সম্পর্ক, এদের মধ্যে যাদের জাকাত নেওয়ার উপযোগী তাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া। আচ্ছা, জাকাত দেওয়া যায় না কাদেরকে? যেমন হচ্ছে বাবা তার সন্তানকে দিতে পারবে না, বা সন্তান তার বাবা মাকে দিতে পারবে না, দাদা দাদিকে দিতে পারবে না। মানে একটা হচ্ছে যে উপর, আর একটা হচ্ছে নিচে। আর ডান বাম যারা আছে, ভাই বোন, খালা মামা ফুপু, এনাদেরকে জাকাত দেওয়া যাবে। তো সর্ব উৎকৃষ্ট হচ্ছে নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে অভাবী, গরিব মিসকিন তাদের কাছে জাকাত সম্মানের সাথে পৌঁছিয়ে দেওয়া। আর সবচেয়ে আরেকটি বড় বিষয় হচ্ছে যে আর এলাকার মধ্যে, পাড়ার মধ্যে, প্রতিবেশীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু অভাবী মানুষ আছে যারা প্রকাশ করে না যে তারা কষ্টে আছে, তারা অভাবে আছে। তো আমাদের উচিত এই সকল ব্যক্তি, এই সকল পরিবার ইনাদেরকে খুঁজে বের করে ইনাদেরকে নীরবে নিভৃতে ইনাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া, যেন তারা স্বাবলম্বী হতে পারে, যেন তারা যে কষ্টে আছে সেটা থেকে যেন তারা উঠে আসতে পারে।
মাশাআল, এখানে নামাজের আহকামের 245 নং পৃষ্ঠায় ফকির এবং মিসকিনের সংজ্ঞার মধ্যে এসেছে, ফকির ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কিছু না কিছু সম্পদ রয়েছে কিন্তু তার নিসাবের সমপরিমাণ নয়, অথবা যার কাছে নিসাবের সমপরিমাণ সম্পদ রয়েছে কিন্তু তা তার হাজতে আসলিয়া, যেটা আমার হুজুর বলেছিলেন, অর্থাৎ প্রয়োজনীয় জীবন নির্বাহে ব্যয় হয়ে যায়, সেও ফকির। যেমন কারো কাছে থাকার বাসস্থান, ঘরের ব্যবহার্য আসবাবপত্র, আরোহণের জন্তু, কারিগরি যন্ত্রপাতি, পরিধানের কাপড়, সেবার চাকর চাকরানি, শিক্ষা ও শিক্ষণের প্রয়োজনীয় ইসলামী বই পুস্তক আছে কিন্তু তা তার প্রয়োজনের অতিরিক্ত নয়। অনুরূপ ঋণগ্রস্ত ব্যক্তি যার কাছে নিসাব পরিমাণ টাকা আছে ঠিক, কিন্তু ঋণ পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকবে না, তো সেও ফকির হিসেবে গণ্য হবে। অর্থাৎ এমন ব্যক্তিকে তাইলে আমরা জাকাত প্রদান করতে পারবো। মিসকিনের সংজ্ঞার মধ্যে এসেছে ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কিছুই নেই, যার কাছে কিছুই নেই, এমনকি খাবার ও শরীর আবৃত করার জন্য তাকে মানুষের নিকট হাত পাততে হয় এবং তার জন্য ভিক্ষা করা হালাল। ফকিরের জন্য যার নিকট কমপক্ষে একদিনের খাবার ও পরিধানের ব্যবস্থা আছে, বিনা প্রয়োজনে ও বিনা বাধ্যতায় ভিক্ষা করা হারাম। তো এরকম ক্যাটাগরির কারা কারা আত্মীয় স্বজনের মধ্যে আছে প্রথমে আমরা খুঁজে নেই, তো এরকম যারা আছে তাদেরকে অবশ্যই আগে মানে প্রায়োরিটি দিতে হবে, এরপর বাইরের যদি আমাদের পরিচিত থাকে।
এটাই লিয়াকত ভাই, যে আমাদের বংশের মধ্যে, আমাদের আত্মীয়দের মধ্যে, নিকট আত্মীয়র মধ্যে যারা জাকাত নেওয়ার উপযোগী আছে তাদের কাছে সম্মানের সাথে জাকাত পৌঁছিয়ে দেওয়া। এরপর আমাদের হচ্ছে প্রতিবেশী যারা আছে, প্রতিবেশীর মধ্যে যারা অভাবগ্রস্ত আছে, যারা ফকির আছে, যারা মিসকিন আছে, যারা কষ্টে আছে, তো ইনাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া। আচ্ছা, জাকাত আদায় করার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু বিবেচনা করা লাগবে। আমি জাকাত আসছে, আমি দিয়ে দিলাম যেভাবে সেভাবে দিয়ে দিলাম, তাহলে হবে না। তো জাকাতের মাধ্যমে আমরা যদি প্রপার ওয়েতে যদি জাকাত আদায় করি তাহলে সামাজিক যে বৈষম্য এটাও দূর হবে, সামাজিক যে অর্থ ব্যবস্থা এটাও সুন্দর হবে এবং হচ্ছে আমাদের দারিদ্রতাটা দূর হবে।
মাশাআল্লাহ। আচ্ছা, এখানে প্রতিষ্ঠানকে দেয়া যাবে কিনা, কোনো দিনই প্রতিষ্ঠান,
যে প্রতিষ্ঠানের মধ্যে
দিনই সংগঠন,
যে প্রতিষ্ঠানের মধ্যে এতিম রয়েছে,
আচ্ছা
এতিম মিসকিন যারা রয়েছে মানে যাদের মা বাবা নেই, অনেক গরিব সন্তান আছে, তো বিশেষ করে দাওয়াত হোসেন বলেন, আবার যে সুন্নি প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছাত্ররা বিনা পয়সা পড়ালেখা করে, তাদের ভরণ পোষণ সব কিছু কর্তৃপক্ষ করে, বহন করে, তো ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আপনি জাকাতের অংশ করতে পারবেন, এখানে লিল্লা ফান্ডে আপনি জমা করতে পারবেন।
মাশাআল্লাহ।
তো এটার মাধ্যমে কী হবে, ওই অর্থ দিয়ে ওই ছাত্ররা পড়ালেখা, তাদের খাবার ওগুলোর জন্য ওরা কী করে ব্যবস্থা করে থাকে। তো সেক্ষেত্রে গিয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে, যদি চাই তারা শিকার কি করে কন্ট্রিবিউশন করতে পারে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে যদি কেউ জাকাত আদায় করে থাকেন, আমি অবশ্যই অনুরোধ করব এই অনুষ্ঠানের মধ্য থেকে যে আপনারা অবশ্যই জাকাতের একটি অংশ দাওয়াত ইসলামকে প্রদান করবেন। দাওয়াত ইসলামেরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে জাকাত নেওয়া হয়ে থাকে এবং জাকাতের অর্থ খরচ করা হয়ে থাকে। তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো জাকাতের অংশ দিবেন, এবং যারা মনে করেন যে হুজুর আমার তো জাকাত অল্প আসে, এগুলো আত্মীয় স্বজনের মাঝে বন্টন হয়ে যায়, আপনি নফল সদকা দিতে পারেন। দাওয়াত ইসলামের তো অনেক টাকার প্রয়োজন আছে, আপনি নফল সদকা দেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছে তো সেখান থেকে আপনি নফল ডোনেশন দেন। ফিত্রা আছে, তো ফিত্রার মধ্যেও যারা, আসলে গত জুমায় আমি এক জায়গায় নামাজ পড়েছিলাম, তো ওখানে বলা হচ্ছে যে ফিত্রা সর্বনিম্নটা তো সবার জন্য প্রযোজ্য না, যারা ধনবান আছে তারা সবচেয়ে বেশিটা দিবে, আর যারা একেবারেই পারছে না তারা একেবারে সর্বনিম্নটাই দিবে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা অনেককে অনেক অনেক মিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানিয়েছে, তো তারা কেন সেই ওই যে গম বা জবের, যেটা জবের মনে হয় জবের যে পরিমাণটা আসে, বা এখন বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে তো ঘোষণা হয়ে গেছে 110 টাকা সর্বনিম্ন, তো যার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তো সে সবচেয়ে বেশিটা কেন দিবে।
এখানে এখানে লেখক ভাই একটা জিনিস আমরা দেখি, যে মানুষটা ঈদের শপিং করে, কেউ 500 টাকা দামি জুতো ক্রয় করে, কেউ 1000 টাকা দামি জুতো,
5000 করে,
কেউ 5000 টাকা দামি জুতো ক্রয় করে, কিন্তু ওই ফিত্রা আদায়ের ক্ষেত্রে যে ব্যক্তি 5000 টাকা দিয়ে জুতো কিনছে, সে ফিত্রা আদায়ের ক্ষেত্রে ওই 110 টাকা সর্বনিম্ন যেটা সেটা
দিচ্ছে।
তো এটা হওয়া চাই না, হওয়া চাই যার যে সামর্থ্য অনুযায়ী
আদায় হয়ে যাবে,
আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে এটাই যে আমার শান মোতাবেক আল্লাহ তালা আমাকে যে পরিমাণ দিয়েছেন সেই শান মোতাবেক আমি কি করি আল্লাহ তালা রাস্তায় এই ফিতরাটা আদায় করি।
মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যাকাত না দেওয়ার কি কোনো ক্ষতি আছে কিনা?
আমি দুইটা বিষয় উল্লেখ করবো। একটা হচ্ছে যে যাকাত দেওয়ার যে সওয়াব, যে পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে, সেটা হচ্ছে সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন, যারা যাকাত আদায় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা, যারা যাকাত আদায় করবে তাদের জন্য মহাপুরস্কার। রাব্বুল আলামিন যখন বলতেছেন মহাপুরস্কার, তাহলে এটার শান, এটার মান কেমন হওয়া চাই? আর এই পুরস্কার স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে তার বান্দার জন্য। আল্লাহ তালার পক্ষ থেকে যদি আমরা এই নিয়ামত, এই পুরস্কার যদি পেতে চাই, তাহলে আমাদেরকে যাকাত আদায় করা লাগবে। আরেকটি বুখারি শরীফের হাদিসে মোবারকা, যেখানে রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যাকাত আদায়কারীকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন।
সুবহানাল্লাহ।
তো কিয়ামতের এক কঠিন যে মুহূর্ত যেখানে মানুষ ছায়া খুঁজবে গরম থেকে, উত্তাপ থেকে বাঁচার জন্য, সেই কিয়ামতের কঠিন মুহূর্তে তারা ছায়া পাবে যারা যাকাত আদায় করবে।
সুবহানাল্লাহ।
যাকাত আদায় করা আমাদেরকে কিয়ামতের ওই কঠিন ভয়াবহতা থেকে রক্ষা করবে। তো এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের উচিত ইখলাসের সাথে যেন আমরা যাকাত আদায় করি। আর যেটা আছে, যদি যাকাত কেউ আদায় না করে বা যাকাত আদায়ের ক্ষেত্রে যদি কোনো কম দেয় বা সঠিকভাবে আদায় না করে, তো সেক্ষেত্রে কী আছে পরিণতি? সূরা তওবার তে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আপনার আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত আদায় করে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা তওবাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন কঠিন শাস্তি। তো আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি তাদের জন্য নির্ধারণ করা আছে যারা যাকাত আদায় করবে না। তো আমরা তো চাইবো যে আল্লাহ তাআলার শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য। দেখেন লিয়াকতভাই, দুনিয়াতে সামান্য কোনো বিপদ আসলে, সামান্য কোনো মুসিবতে পড়লে আমরা বিচলিত হয়ে যাই, সেটা থেকে বাঁচার চেষ্টা করি। কিন্তু আখিরাতের যে আল্লাহ তাআলার যে শাস্তি নির্ধারণ করেছেন যাকাত না দেওয়ার জন্য, তো সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে কী করা লাগবে? যাকাত আদায় করা লাগবে। আরেকটি হাদিসে মোবারক আছে, রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, যাকাত আদায় না করলে সম্পদ বিষাক্ত সাপ হয়ে তার গলায় জড়িয়ে যাবে। অর্থাৎ যে সম্পদ, ব্যক্তি যে সম্পদে যাকাত আদায় করছে না, ওই সম্পদটাই সাপের রূপ ধারণ করবে, সাপের রূপ ধারণ করে তার গলার মধ্যে পেঁচিয়ে যাবে, তাকে দংশন করবে। তো কেমন ভয়ানক শাস্তি! আমরা দুনিয়ায় একটা ছোট সাপ যদি আমাদের থেকে দূরেও থাকে, আমরা কত ভয় পাই, আর তখন ওই বিষাক্ত সাপ আমাদের গলায় জড়িয়ে যাবে যারা যাকাত আদায় করবে না।
আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুক। ওই যেটা বললাম, ইকরাম ভাইয়া বলেছিলেন যে কারুনের অবস্থা যা হয়েছে, আল্লাহ না করুক যদি যাকাত না দেওয়ার কারণে এই অবস্থা যদি আমাদেরও হয়, এবং এখনও শুনেছি যে সম্পদের যাকাত আদায় না করা হলে সম্পদই সাপ হয়ে গলায় ঝুলবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাজত করুক। সর্বশেষ এটাই তো বলবো যে যাকাত আদায় করি, যাকাত আদায় করি, এবং যাকাত আদায় করার জন্য আমরা আগে যাকাতটা বের করি, পরিপূর্ণ বের করি। এই জন্য আমি বলবো যে এখন আপনাদের নিকটে অনেক হক্কানি আলেম রয়েছে, সুন্নি আলেম রয়েছে, তাদের নিকটে যান, তাদের কাছে নিজের সমস্ত সম্পদের বিবরণী দেন, ইনশাআল্লাহ তারা আপনাকে যাকাত বের করে দিবেন। অনেকে কলের মাধ্যমে কয়েকটা কালাম শুনতে চেয়েছে, কালামগুলো শুনে এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব।
তসলিম দিনে বাদে হবে মোদের পার তোরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে উম্মাহাতুল মুমিনিন চার সাহাবী উম্মাহাতুল মুমিনিন চার সাহাবী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে গোস খোজাদাতা আর আহমদ রেজা সকল অলিকে মোরা ভালোবাসি সকল অলিকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাকি দিয়েছে দাওয়াতে ইসলামি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ হবে মুদে পার তোরি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমাদের পার তোরি পার হবে ইনশাআল্লাহ আমরা নবী পাককে যদি ভালোবাসি দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। হযরত সাইয়েদুনা উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাত উসুল করার জন্য পাঠালেন। তো আমি এক ব্যক্তির কাছে গেলাম, তিনি তার সমস্ত সম্পদ আমার নিকট জমা করালেন। আমি দেখলাম যে এর মধ্যে এক বছরের একটি উটনি দান করা আবশ্যক, অর্থাৎ যাকাতের মধ্যে এক বছরের একটা উটনি দান করা আবশ্যক। আমি তাকে বললাম যে আপনার যাকাত হিসেবে এক বছরের একটি উটনি দিন, কেননা এটি তোমার এই উটগুলোর যাকাত। তিনি বললেন, এক বছরের উট কী কাজে আসবে, এটা থেকে না দুধ পাওয়া যাবে না এটাতে আরোহণ করা যাবে। তো দেখেন, এর চাইতে অনেক শক্তিশালী এবং মজবুত মোটা তাজা উট আছে, আপনি এটাকে যাকাত হিসেবে নিয়ে যান। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন জিনিস কখনোই নিব না যা আমাকে আদেশ দেয়া হয়নি। হ্যাঁ, তবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিকটেই রয়েছে, যদি তোমার ইচ্ছা হয় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যাও এবং নিজেই তা পেশ করে দাও। যদি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করে নেন তবে আমি নিয়ে নেব, আর যদি গ্রহণ না করেন তাহলে নিব না। তিনি বললেন, ঠিক আছে। এবং তিনি সেই উট নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়ে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দুধ যাকে আপনি পাঠিয়েছেন আমার সম্পদের যাকাত উসুল করার জন্য, তো আল্লাহ পাকের শপথ, এর পূর্বে কখনো আমার এই সৌভাগ্য নসিব হয়নি যে হুজুর বা তার কোনো দূত আমার সম্পদ প্রত্যক্ষ করেছেন। আমি আপনার দূতের সামনে আমার সকল উট পেশ করে দিলাম, তখন তার দৃষ্টিতে এক বছরের একটি উটনি যাকাত হিসেবে আবশ্যক হলো। এক বছরের উটনি দূতও দিবে না, বাহনের কাজেও আসবে না, তাই আমি একটি বড় স্বাস্থ্যবান মোটা তাজা উটনি পেশ করলাম, তিনি যেন এটাকে যাকাত হিসেবে গ্রহণ করে নেয়। কিন্তু তা তিনি নিতে অস্বীকার করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই উটনি আমি আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি এটি কবুল করে নিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার উপর তো ওইটি আবশ্যক ছিল যেটি এক বছরের উটনি, তবে হ্যাঁ, যদি তোমার ইচ্ছাতেই বেশি বয়সের উটনি দাও তবে আল্লাহ পাক তোমাকে এর প্রতিদান দিবেন, এবং এটি আমি কবুল করে নিলাম। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই উটনি এটি যা আমি সাথে করে নিয়ে এসেছি, আপনি এটি কবুল করে নিন। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নেওয়ার জন্য অনুমতি দিলেন এবং তার সম্পদে বরকত হওয়ার জন্য দোয়া করলেন। এই পুরো ঘটনা থেকে বুঝলাম যে ওনার জন্য যেটা আবশ্যক ছিল সেটা চাইতে উনি ভালোটা দেওয়ার জন্য উৎসাহিত হয়েছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের জজবা, এটাই ছিল সাহাবায়ে কেরামের উৎসাহ। তো আমরা
এখান থেকে লিয়াকত ভাই আমরা একটা মেসেজ আমরা দিতে পারি,
জি,
যাদেরকে আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দিয়েছেন, যারা তাদের সম্পদের নিসাব পরিমাণ সম্পদের যাকাত বের করার
আসে,
যতটুকু আসে সেটা তো তারা বের করবে, এর পরেও যদি তার মধ্যে ওই ইয়া থাকে, এই ইয়া থেকে আমরা এটা উৎসাহ দিতে পারি যে তার কাছে যদি প্রচুর সম্পদ থাকে তাহলে দেওয়ার, তার যাকাত দেওয়ার পরও তার ব্যক্তিগত সম্পদ থেকেও তিনি চাইলে কি করতে পারবেন, দান করতে পারবেন,
জি, যাকাতের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারবেন,
বাড়িয়ে দিতে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। হুজুর কি বলবেন শেষ মাদানী ফুল দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, অনেকে নিসাব পরিমাণ সম্পদ জানতে চাচ্ছেন যে বর্তমানে নিসাব পরিমাণ সম্পদ কতটুকু।
7.5 স্বর্ণ, 22.5 রূপা, সেই পরিমাণ অর্থ।
অর্থ
এখন রূপার অর্থ তো কম, স্বর্ণের অর্থ, স্বর্ণের এখন দাম বৃদ্ধি,
দাম বৃদ্ধি,
তো রূপার অর্থ,
রূপার দামও বেড়ে গিয়েছে, যেটা শাহিদ ভাই বলতেছে।
আচ্ছা, এখন
আমরা একটা মেসেজ দিতে পারি যে বর্তমানে রূপার রেটটা আমরা নিব,
আমাদের সমাজের মধ্যে নিসাব ওইটাকে নির্ধারণ করে স্বর্ণটা রূপারটা না দেওয়ার জন্য,
না নিয়ম হচ্ছে যে স্বর্ণ এবং রূপার মধ্যে যেটার মূল্য কম আসবে সেটাকে নিসাব হিসাবে ধরে নিতে হবে, বেজ হবে।
জাকাত দেওয়ার জন্য নিম্ন মূল্যটা আমি যদি রূপারটা যদি নিই তাহলে আমাদের উপর জাকাতটা তাড়াতাড়ি খরচ হচ্ছে, আমি তাড়া দিতে পারবো এবং আল্লাহ পাকের নিকট লাভ করতে পারবো, আল্লাহ পাকের দয়া লাভ করতে পারবো। তৃতীয়ত, না দেওয়ার জন্য যেটা যারা দিচ্ছে না, হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে যে ব্যক্তি জাকাত আদায় করবে না তখন তার পেট অনেক বিশাল হয়ে যাবে এবং তার পেটটা সাপ দ্বারা ভর্তি হয়ে যাবে, ওই সাপ একটা বড় সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, এটা তার ডানে এবং বামে দুই পাশে কামড়াতে থাকবে, তখন সে বলবে যে আরাফতা, তুমি চিনো আমাকে, আমি কে, আনা মালুকা, আমি তোমার সম্পদ,
সম্পদ
যা তুমি জমা করেছিলে, ওই সম্পদ তাকে কামড় দিচ্ছে। তাহলে দেখুন, যে সম্পদ না দিয়ে আমি ভুল করেছি তো সে সম্পদ কালকে আমার তোমার দাম আমাকে ছাড়ে নাই, আমি যে সম্পদ ধরে রেখেছি। সেজন্য এই আজাব থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য আমরা পরিপূর্ণ যাকাত আদায় করি, আল্লাহ পাকের দয়া লাভ করি, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কামিয়াব
ইনশাআল্লাহ। হুজুর কি শেষ মাদানী ফুল দিবেন আপনি?
আমি এটাই বলবো যে যে সকল আমাদের ভাইয়েরা, যে সকল বোনেরা যারা এখনো যাকাত দেননি, যারা বালেগ হয়েছেন নতুন, বালেগ হওয়ার পরে যাদের সম্পদ আছে, যাদের সম্পদ এক বছর পার হয়ে গিয়েছে, তারা এখনও যাকাতের সূত্রপাত করেননি, আমি এই সকল ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানাবো, আপনারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের নিসাব পরিমাণ সম্পদের হিসাব করে আপনারা এই বছর যদি হয়ে গিয়ে থাকে তাহলে এই বছর আপনারা প্রথম যাকাতের সূত্রপাত করুন, আপনারা নিজেরাও প্রশান্তি লাভ করবেন এবং আপনাদের যে আল্লাহ তাআলার যে রহমত বরকত সেটাও আপনারা পাবেন, আপনাদের সম্পত্তিও বরকত হবে। আর প্রথম যাকাত দেওয়া শুরু করাটা, এটার মধ্যে যে আনন্দ, তো এটা আপনারা এই রমজান মাসে যদি হয় এটা
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। যাকাত যেহেতু সেন্সিটিভ বিষয়, তো যা কিছু বয়ান করা হয়েছে এগুলা অন্যকেও বলুন যাতে তারা উৎসাহিত হয় যাকাত প্রদান করার ক্ষেত্রে। আর যাকাত হিসাবের ক্ষেত্রে আমি আবারও বলবো যে একজন সুন্নি ওলামায়ে কেরামের দ্বারস্থ হন, ইনশাআল্লাহ আপনার পরিপূর্ণ যাকাত আপনি আদায় করতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে অনেক বিষয় নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা।